This track was downloaded from FusionBD.com.
Thursday Night Saga.
বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টানটান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। আজ আমরা শুনব স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসের বোহিমিয়ার কেলেঙ্কারি। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221B বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন। শার্লক হোমসের বিখ্যাত গল্প বোহিমিয়ার কেলেঙ্কারি পাঠে অংশ নিয়েছেন অরণ্য, স্বপ্নীল এবং শশী।
Well, in the merry month of May, now from me home I started, left the girls and two, I'm nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grief and tears to smother, then off to reap the corn and leaf, for I was born, got a stout McFarland, the banished ghost and goblets, a brand new pair of brogues to rot the love of the bogs and frighten...
বিয়ে করার পর থেকে ডক্টর ওয়াটসন হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে খুবই কম আসেন। সেদিন হাতে কাজ কম থাকায় চেম্বার থেকে ফিরে ওয়াটসন হোমসের কাছে এসে দেখলেন হোমস গভীর মনোযোগ সহকারে একটা পুরো গোলাপি রঙের কাগজে লেখা চিঠি পড়ছেন। ওয়াটসনকে দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং চিঠিটা ওয়াটসনের হাতে দিয়ে বললেন,
ও ওয়াটসন, আচ্ছা এই দেখো তো, এই চিঠিটা শেষ ডাকে এসেছে, চেঁচিয়ে পড়ো দেখি।
চিঠিতে কোনো তারিখ ছিল না, কারো সিগনেচার কিংবা ঠিকানাও ছিল না, শুধু লেখা ছিল,
শুনেন, আজ রাত 8:15 একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করবে, তিনি একটা অত্যন্ত জটিল বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে ইচ্ছুক। সম্প্রতি আপনি ইউরোপের কোন এক রাজ পরিবারের যে বিষয়টি মীমাংসা করেছেন তার গুরুত্ব প্রশংসার অপেক্ষা রাখে না, এবং তেমন কাজ দিয়েও আপনার উপর নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। সব জায়গায় আপনার সম্পর্কে ওরকমই ধারণা পোষণ করা হয়, অতএব ওই সময় আপনি বাসাতেই থাকবেন, এবং সাক্ষাৎ প্রার্থী যদি মুখোশ পরে যান তাহলে বিচলিত হবেন না। ব্যাপারটা সত্যি রহস্যজনক, এ বিষয়ে তোমার কি মনে হয়?
আপাতত কিছু নয়, কোনো তথ্য পাবার আগে সিদ্ধান্ত করা একটা বড় ভুল ওয়াটসন। তথ্যের সাহায্যে কল্পনা শক্তিকে চালিত না করে কল্পনার দ্বারা তথ্যকে বিকৃত করা মানুষের খুব সাধারণ একটা স্বভাব। এখন চিঠিটা দেখে তোমার কি মনে হলো তাই বলো ওয়াটসন।
পত্রলেখক কিন্তু অনেক বিত্তবান, আজক্রামনের কমে এরকম চিঠি পাওয়াই যাবে না, কাগজটা অসাধারণ।
ঠিক, তুমি ঠিকই ধরেছো ওয়াটসন, এরকম কাগজ ইংল্যান্ডে সহজে পাওয়া যায় না। একটু আলোর সামনে ধরো দেখি।
ওয়াটসন আলোর সামনে কাগজটাকে ধরলেন, দেখলেন একটা বড় হাতের ই একটা ছোট হাতের জি এর সঙ্গে রয়েছে, একটা পিও আছে, তাছাড়া ছোট্ট একটা টি এর সঙ্গে বড় হাতের জিও রয়েছে, সবটাই কাগজে নকশা করা। হোমস জিজ্ঞেস করলেন,
কি মনে হচ্ছে?
মনে হচ্ছে কারিগরের নাম কিংবা তার মনোগ্রাম হওয়াই উচিত।
হলো না, একদমই হলো না, বড় জি এর সঙ্গে ছোট টি এর অর্থ গেসেলশাফট, জার্মান ভাষায় এর মানে হচ্ছে কোম্পানি, পি অবশ্য পেপার, এখন দেখতে হবে ইজি এর মানে কি। আচ্ছা চলো ডিকশনারিতে দেখা যাক।
হোমস তাকের উপর থেকে বাদামি রঙের প্রকাণ্ড একটা ডিকশনারি নামিয়ে আনলেন।
ইগলন ইগ নিটস, এই যে এই যে এইখানটায় ইগ্রিয়া, কার্লসবার্গ একটা জায়গার নাম, এর কাছে হচ্ছে বোহেমিয়া, এদেশের ভাষা জার্মান, জায়গাটা ওয়ালস্টাইনের মৃত্যুর স্থান, তাছাড়া অনেক কাচের কারখানা এবং কাগজের মিলের জন্য বেশ বিখ্যাত। এ থেকে তুমি কি বুঝলে পারছেন?
কাগজটি বোহেমিয়ায় তৈরি?
মোটামুটি তাই। আর যিনি চিঠি লিখেছেন তিনিও একজন জার্মান। যেভাবে চিঠি লিখা হয়েছে ব্যাপারটা কেমন উদ্ভুত, তাই না? কোন ফরাসি কিংবা রাশিয়ান এভাবে কখনোই লিখত না, জার্মানরাই শুধু বাক্যের শেষে ক্রিয়াপদ বসায়। তাহলে এখন জানবার বাকি রইল শুধু এই বোহেমিয়ান যে কাগজে চিঠি লিখেছে সেই জার্মানের আসল উদ্দেশ্যটা কি। এবং আমার যদি ভুল না হয়ে থাকে, সব সন্দেহ দূর করার জন্য, ওই যে কিছু শুনতে পাচ্ছ, তিনি আসছেন।
হোমসের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এবং সেই সঙ্গে গাড়ির চাকার শব্দ ভেসে এল। হোমস ফিসফিস করে ওয়াটসনকে বললেন,
শব্দ শুনে মনে হচ্ছে ঘোড়া গাড়ি।
হোমস এবার জানালা দিয়ে উঁকি মেরে দেখলেন, তারপর বললেন,
ঠিক, একদমই ঠিক, চমৎকার একটা ঘোড়ার গাড়ি আর একজোড়া সুন্দর ঘোড়া, এক একটার দাম অন্তত পক্ষে 150 গিনি হবে। ওয়াটসন, আর কিছু থাক বা না থাক, এ মামলা বুঝতে পারছো, টাকা আছে।
আমি তাহলে কেটে পড়ছি।
তাও হচ্ছে না ডাক্তার, সাথে একজন সাক্ষী না থাকলে সবটাই তো নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার কাছে মামলাটা বেশ আকর্ষণীয় মনে হচ্ছে, পাশকালে শেষ পর্যন্ত তোমাকে আফসোস করতে হবে ডাক্তার।
কিন্তু তোমার মক্কেল?
সেজন্য তুমি ভেবো না, আমার জন্য তোমার হেল্পটা খুবই জরুরি, তারও হয়তো প্রয়োজন হতে পারে তোমাকে। খুব মন দিয়ে মামলাটা শুনবে।
দরজায় সজোরে টোকার আওয়াজ শুনে হোমস বললেন,
ভেতরে আসুন।
ঘরের ভিতরে ঢুকলেন 6.5 ফুট উচ্চতার একজন শক্ত সামর্থ মানুষ। তার পোশাক অত্যন্ত দামি হলেও এত বেশি চটকদার যে ইংল্যান্ডে তা একেবারেই মানানসই নয়। তার ডবল ব্রেস্ট কোটের হাতায় এবং সামনের কলারে পুরো চওড়া চামড়া দেয়া, কাঁধের উপরে নীল রঙের ক্লোক এবং লাইনিংগুলি আগুন রঙের সিল্কে, কাঁধে একটি ব্রোচ সেগুলিকে আটকে রেখেছে। ব্রোচটিতে দামি ফিরোজা পাথর ঝকমক করছে। পায়ের মাঝামাঝি পর্যন্ত বুট, তার ডগা বাদামি রঙের ফাড়ে মোড়া। মোট কথা, সব মিলিয়ে ঐশ্বর্যের একটা বন্য শোভা প্রকট হয়ে উঠেছে। তার হাতে চওড়া পাড়ওয়ালা একটা হ্যাট এবং আধখানা মুখ ঢেকে আছে একটা কালো মুখোশ। মনে হল ঘরে ঢোকার একটু আগেই তিনি মুখোশটা লাগিয়েছেন। মুখের অনাবৃত নিম্নভাগ ব্যক্তিত্ব ব্যঞ্জক, পুরো দুই ঠোঁট, লম্বা সোজা চিবকের দৃঢ়তা এবং একগুয়েমির ছাপ অত্যন্ত স্পষ্ট। কর্কশ স্বরে জার্মান উচ্চারণে তিনি বললেন,
আমার চিঠি পেয়েছিলেন, আমি যে লিখেছিলাম দেখা করতে আসব।
ভদ্রলোক হোমস এবং ওয়াটসনের দুজনের দিকেই পর্যায়ক্রমে দেখলেন এবং সম্ভবত কাকে লক্ষ্য করে কথাটা বলবেন তা স্থির করতে পারছিলেন না।
জি, আপনার চিঠি পেয়েছি, অনুগ্রহ করে আপনি বসুন। আর ইনি হচ্ছেন আমার বন্ধু এবং সহকর্মী ডাক্তার ওয়াটসন। অনেক ব্যাপারে উনি আমাকে সাহায্য করেন, কিন্তু আমার কার সঙ্গে কথা বলার সৌভাগ্য হচ্ছে তা কি দয়া করে বলবেন?
আমাকে কাউন্ট ফন ক্র্যাম বলে ডাকতে পারেন, আমি বোহেমিয়ার একজন সম্ভ্রান্ত ব্যক্তি। আশা করি আপনার এই বন্ধুটিকে কোন নিতান্ত গুরুতর বিষয়ে বিশ্বাস করা চলে। ইনি নিশ্চয়ই একজন অত্যন্ত ভদ্রলোক, কি বলেন?
ওয়াটসন চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন, কিন্তু হোমস ওয়াটসনের কবজি ধরে টেনে আবার চেয়ারে বসিয়ে দিয়ে বললেন,
যা আমাকে বলা চলে এর সামনে আপনি বলতে পারেন, হয় দুজনেই শুনবো নয়তো কেউই নয়।
তাহলে আপনারা কথা দিন যে অন্তত 2 বছরের জন্য কথাটা গোপন রাখবেন, এরপরে অবশ্য এর আর কোনো গুরুত্ব থাকবে না, কিন্তু বর্তমানে এর গুরুত্ব এত বেশি যে সমস্ত ইউরোপের ইতিহাসের উপর প্রভাব বিস্তার করতে পারে, আমি একটুও বাড়িয়ে বলছি না।
হোমস কথা দেওয়ার পর কাউন্ট শুরু করলেন এবং প্রথমেই বললেন,
এই মুখোশের জন্য কিছু মনে করবেন না, যে সম্মানিত ব্যক্তিটি আমাকে দূত রূপে আপনাদের কাছে পাঠিয়েছেন তিনি চান না যে আমার পরিচয়টা আপনাদের কাছে প্রকাশ হোক, এবং এটা স্বীকার করা ভালো যে আপনাদের কাছে আমার সঠিক পরিচয় আমি দিইনি।
তা আমি যথেষ্টই বুঝতে পারছি।
ব্যাপারটা অত্যন্ত গোপনীয়, যাতে কেলেঙ্কারিটা আদৌ প্রকাশ না পায় এবং একটি রাজ পরিবারকে দুর্নামের ভাগী না করে, সেজন্য সব দিক দিয়ে সতর্ক হতে হয়েছে। সংক্ষেপে বলতে গেলে বিষয়টা বোহেমিয়ার বংশানুক্রমিক রাজবংশ অর্নস্টাইন পরিবারের সঙ্গে জড়িত।
তাহ আমি বুঝতে পেরেছি। মহারাজ, যদি দয়া করে মামলাটার বিবরণ আমাকে খুলে বলেন তাহলে আমার পক্ষে পরামর্শ দিতে সুবিধাই হয়।
এই কথায় আগন্তুক দারুণ উত্তেজিত লাফিয়ে উঠে কিছুক্ষণ দ্রুত পায়ে ঘরের মধ্যে পাচারি করতে লাগে। তারপর হতাশ ভাবে মুখটা মেঝের উপর ছড়ে ফেলে উচ্চারণ করলেন,
ঠিক বলেছেন, আমি হচ্ছি রাজা। হ্যাঁ, সে কথা গোপন করবার চেষ্টা করব কেন?
সত্যি তো, কেন করবেন? মহারাজ, কোন কথা বলবার আগেই আমি জানতে পেরেছিলাম যে আমি ভিএলএম গটসরাইক সিজিমন ফন আর্মস্টাইন ক্যাসল ফলস্টাইনের গ্র্যান্ড ডিউক এবং বোহেমিয়ার রাজার সঙ্গে কথা বলছি।
মহারাজ তার শুভ্র প্রশস্ত কপালে হাত বুলিয়ে আবার বসলেন এবং বললেন,
বুঝতে পারছেন তো, আমি স্বয়ং এসব কাজে বিশেষ একটা অভ্যস্ত নই। তবুও ব্যাপারটা এতই গোপনীয় যে কোন প্রতিনিধিকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তাহলে আমাকে তার খপ্পরে পড়তে হতো। আপনার সঙ্গে পরামর্শ করবার জন্য আমি তাই ছদ্মবেশ ধারণ করেছি।
তাহলে অনুগ্রহ করে এবার পরামর্শ শুরু করুন।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বোহেমিয়ার কেলেঙ্কারি। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি। আমরা শুনছি শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বোহেমিয়ার কেলেঙ্কারি। খুব সকালে একটা চিঠি পেলেন শার্লক হোমস। বোহেমিয়ার রাজা অদ্ভুত এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন, তিনি শার্লক হোমসের সাহায্য চেয়েছেন। শার্লক হোমসকে অবাক করে দিয়ে রাজা স্বয়ং উপস্থিত হয়েছেন হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে। তারপর
প্রায় পাঁচ বছর আগে আমি দীর্ঘদিন ভার্সাই নগরীতে ছিলাম। তখন প্রসিদ্ধ অভিনেত্রী আইরিন অ্যাডলভের সঙ্গে আমার পরিচয় হয়। নামটা নিশ্চয় আপনার অপরিচিত নয়।
ডাক্তার, চট করে নামের তালিকাটা বের করো দেখি।
হোমসের একটা অভ্যেস ছিল উল্লেখযোগ্য মানুষের সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখা, ফলে কোনো বস্তু অথবা মানুষের নাম বলে তাকে অসুবিধায় ফেলাটা ছিল একেবারে কঠিন কাজ। ওয়াটসন একজন ইহুদি অধ্যাপক এবং সামরিক অফিসারের নামের মাঝখানে আইরিন অ্যাডলারের নাম আবিষ্কার করলেন। হোমস বললেন,
দেখি, 1858 সালে নিউ জার্সিতে জন্ম, কনট্রাল্টো লা স্কালা, ইম্পেরিয়াল ভার্সাই থিয়েটারের প্রধান গায়িকা। থিয়েটার থেকে অবসর নিয়েছেন, আচ্ছা, লন্ডনে বাস করছেন, হয়েছে। মহারাজ, আমার মনে হয় আপনি এই ভদ্র মহিলাটির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাকে মনে হয় এমন সব চিঠি লিখেছিলেন যা এখন ফেরত চাইছেন, তাই কি?
মোটামুটি তাই, কিন্তু কেমন ভাবে?
গোপনে বিয়ে, তাই কি? আইনসঙ্গত দলিল বা সার্টিফিকেট?
না না না, ওসব কিছু না।
তাহলে আচ্ছা মহারাজ, যদি এই যুবতীটি কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে অথবা টাকার লোভে পড়ে চিঠিগুলো আপনার সামনে হাজির করেন, তবে সেগুলো যে আসলেই খাঁটি তা কি করে প্রমাণিত হবে?
আমার হাতের লেখা আছে, আমার প্যাডের কাগজ আছে, আমার শিলমোহর, এইসব তো অস্বীকার করা যাবে না, তাই না?
জাল হাতের লেখা, চোরাই প্যাডের কাগজ আর নকল শিলমোহর।
আর আমার ফটো?
ওসব কিনতে পাওয়া যায়।
ছবিতে যে আমরা একসঙ্গে দুজনই আছি,
কি মুশকিল, খুবই খারাপ কথা। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, একেবারেই বিবেচনার পরিচয় দিননি।
ওহো, আমি তখন আত্মহারা, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলাম।
খুব সাংঘাতিক ভাবে জড়িয়ে পড়েছেন দেখছি,
বয়সও তখন তরুণ ছিলাম, তখন ছিল মাত্র 30।
আচ্ছা, ছবিটা উদ্ধার করতে হবে।
আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে।
আপনার কিছু টাকা খরচ হবে, ছবিটা কিনতে হবে।
ও বিক্রি করবে না।
তাহলে তো দেখছি চুরি করা ছাড়া কোনো উপায় নেই।
পাঁচবার সে চেষ্টা করা হয়েছে, দুবার দাগি চোর তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে। একবার দেশ ভ্রমণের সময় তার মালপত্র আমি সরিয়েছিলাম, দুবার রাস্তায় ওত পেতে চেষ্টা করেছি, কিন্তু এসব কিছুতে কোনো ফলই হয়নি।
বেশ মজার ব্যাপার বলতে হবে,
কিন্তু আমার জন্য ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সত্যি তাই? আচ্ছা, ছবিটা দিয়ে মহিলাটা কি করতে চান বা কি করবেন কোনো ধারণা?
আমার সর্বনাশ, এছাড়া আর কি করবে?
কিন্তু আমার প্রশ্ন, তা কেমন করে?
খুব শীঘ্রই আমার বিয়ে স্ক্যান্ডিনেভিয়ার রাজার মেঝো মেয়ে ক্লটেল্ডি লকম্যান ফন সাক্সে-মেনিনজেনের সঙ্গে খুব শীঘ্রই আমার বিয়ে হতে যাচ্ছে। আমার মনে হয় তাদের বংশের গোড়ামিটার কথা আপনি শুনেই থাকবেন। মেয়েটি অত্যন্ত অত্যন্ত কোমল স্বভাবের, আমার চরিত্র সম্বন্ধে সামান্য ছায়াও আমাদের বিয়ের ব্যাপারটা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, বুঝতে পারছেন?
আইরিন, আচ্ছা আইরিন অ্যাডলার কি চান?
কি আর চান, আমার শাসাচ্ছে ছবিটা নাকি তাদেরকে দিয়ে দেবে, এবং আমি জানি এটা ওর পক্ষে খুবই সম্ভব। আপনি জানেন না ওর হৃদয় লোহার মতো কঠিন, আর ওর মুখ অসাধারণ রূপবতী যুবতীর মতো। আমি আরেকজনকে বিয়ে করছি দেখে ও করতে পারে না এমন কোন কাজ নেই।
আপনি ঠিক জানেন তো যে তিনি এখনো ছবিটা পাঠাননি?
এ ব্যাপারে আমি নিশ্চিত। সে বলেছে বাগদান প্রকাশ্যভাবে ঘোষিত হবার দিন সে ছবি পাঠাবে, এবং সেই দিন হল আগামী সোমবার।
আচ্ছা যাক, ভালোই হলো। আমার হাতে এখন দরকারি দুটো মামলা আছে। আচ্ছা মহারাজ, আপনি তো এখন লন্ডনে থাকবেন তাই না?
হ্যাঁ, আমাকে ল্যাংহামে কাউন্ট ফন ক্র্যাম নামে পাবেন।
তাহলে আমাদের কাজের অগ্রগতি যথাসময়ে আপনাকে গিয়ে জানাব। ঠিক আছে। আচ্ছা টাকার ব্যাপারটা একটু বলবেন প্লিজ।
আপনার যা ইচ্ছে, আমি ওই ফটোর বিনিময়ে রাজ্যের একটি জেলা আপনাকে দিয়ে দিতে প্রস্তুত।
আর এখন যে সমস্ত খরচ হবে?
মহারাজ তার পোশাকের ভেতর থেকে চামড়ার ভারী একটা ব্যাগ বের করে টেবিলে রাখলেন, তারপর বললেন,
এর মধ্যে মোট 300 পাউন্ডের স্বর্ণ মুদ্রা আর 700 পাউন্ডের নোট আছে।
হোমস নোট বইয়ের পাতা ছিঁড়ে একটি রসিদ লিখে দিলেন, তারপর প্রশ্ন করলেন,
ভদ্রমহিলার ঠিকানাটা কি জানেন?
ব্রায়ানি লজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড।
হোমস ঠিকানাটা টুকে নিলেন, তারপর বললেন,
আচ্ছা মহারাজ আমার আরেকটা কথা জানবার আছে, ছবিটা কোন সাইজের?
রাজা তাকে আশ্বস্ত করলেন এবং তারপর,
তাহলে শুভরাত্রি মহারাজ, এবং আমি আশা করছি খুব শিগগিরই আপনাকে তেমন কোন সুসংবাদ দিতে পারছি না।
পরদিন বেলা ঠিক 3টার সময় ওয়াটসন হোমসের বাড়িতে এসে অপেক্ষা করছিলেন। হোমস তখনও ফেরেননি। ঘড়িতে যখন প্রায় 4টা বাজে, হঠাৎ ঘরের দরজা খুলে গেল। একজন ময়লা পোশাক পরা কুচ্ছিত চেহারার একজন লোক ঘরে প্রবেশ করলেন। তার মুখ দাঁড়িয়ার গোফে ভরা, টকটকে রাঙা, অনেকটা মাতালের মতোই ভাবভঙ্গি। তার বন্ধুর ছদ্মবেশ ধারণের আশ্চর্য ক্ষমতার সঙ্গে পরিচয় থাকলেও প্রায় 3 বার তাকাবার পর তিনি বুঝতে পারলেন যে তিনি স্বয়ং। মাথা নত করে তাকে অভিবাদন জানিয়ে তিনি শয়নকক্ষে অদৃশ্য হলেন। 5 মিনিট পর যখন আবার বের হয়ে এলেন, তখন তিনি আগের মতোই স্যুট পরা একজন ভদ্রলোক। পকেটে হাত ঢুকিয়ে আগুনের দিকে পা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ ধরে প্রাণ খুলে হাসতে লাগলেন। হাসতে হাসতে তার দম বন্ধ হবার জোগাড় হল। শেষ পর্যন্ত চেয়ারে গা এলিয়ে দিলেন এবং নিজেকে সংযত করে তারপরে বলতে শুরু করলেন,
আজ সকাল 8টার পরে সহিষের সাজ পরে বাড়ি থেকে বের হয়েছি। সহিষ আর গারোয়ানদের পরস্পরের আশ্চর্য টান আর সহানুভূতি যে কতখানি, তা তুমি ওদের সঙ্গে না মিশলে কিছুতেই জানতে পারবে না। ব্রাউনি লজ চটপট খুঁজে পেয়ে গেলাম, বুঝলে, ছোট্ট বাড়ি, পেছনে বাগানও আছে, কিন্তু একেবারে রাস্তার উপর পর্যন্ত দোতলা, দরজায় তালা ঝুলছে, ডান দিকে সুসজ্জিত বৈঠকখানা। বাড়িটার পেছনে তেমন বলবার মতো কিছু নেই, শুধু দালানের জানালাটার আস্তাবলের উপর থেকে চলে যাওয়া। আমি চারদিক থেকে বাড়িটা দেখেছি, বেশ ভালো করে দেখেছি, মনোযোগের সঙ্গে কিছু পরীক্ষা করেছি, কিন্তু তেমন বলবার মতো কিছু পাইনি। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম আমার অনুমান মতো একটা অপরিসর রাস্তা গলির ভেতর থেকে বাগানের পাঁচিল ঘেঁষে চলে গেছে। সহিষা সব ঘোড়াদের যত্ন আত্তি করতে ব্যস্ত ছিল, আমিও তাদের সঙ্গে হাত মেলালাম। তারপর বিনিময়ে ওরা আমাকে নগদ দু পেনি, আধ বোতল মদ, দুবারের মতো তামাক এবং মিস এডলার সম্বন্ধে দরকারি সমস্ত সংবাদ সরবরাহ করল।
ওয়াটসন কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলেন,
আচ্ছা আইরিন এডলার সম্পর্কে কি জানতে পারলে?
ওহো, তিনি স্থায়ী অধিবাসীদের মাথা ঘুরিয়ে দিয়েছেন। তার মতো এমন আকর্ষণীয় রমণী পৃথিবীতে আরেকটাও নেই। সাপেজান নিউজের সবাই এ বিষয়ে একমত। সাপেজান নিউজ হচ্ছে যে জায়গায় তিনি থাকেন সেই জায়গাটার নাম। নির্বিবাদে থাকেন, কনসার্টে গান করেন, নিয়ম করে পাঁচে বেরিয়ে যান আর ঠিক সাতটায় ডিনারের সময় ফেরেন। তার একটিমাত্র পুরুষ বন্ধু আছেন, তিনি অবশ্য নিয়মিত যাতায়াত করেন। পুরুষ বন্ধুটি একজন উকিল আর নামটা হচ্ছে গড ফ্রেন্টন। এখন বুঝতে পারছো তো ওয়াটসন সহিষের বন্ধুত্বের দাম কত? সহিষ বাদের কাছ থেকে যা যা জানবার সব কথা জেনে নিয়ে আমি ব্রাউনি লজের ঠিক আশপাশটাতেই রইলাম এবং মনে মনে ফোন দিয়ে লাগলাম। মনে হলো গডফ্রেড নর্টনের এই ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তিনি একজন আইনজ্ঞ। মিস অ্যাডলারের সঙ্গে তার সম্পর্ক কি? তিনি ঘন ঘন আসা যাওয়া করছেন কেন? ভদ্রমহিলা কি তার মক্কেল, না বান্ধবী, না প্রেমিকা? প্রথমটা হল ছবিটা তার হেফাজতে রয়েছে, শেষের হলে অবশ্য তেমন সম্ভাবনা নেই। এই ব্যাপারটার মধ্যে নির্ভর করছে তার অফিসে হানা দেব না ব্রাউনি লজের অনুসন্ধান চালাব। ব্যাপারটা বেশ অস্বস্তিকর। ঠিক এই মুহূর্তে একখানে গাড়ি এসে থামল, একজন ভদ্রলোক লাফ দিয়ে নামলেন। তার চেহারা দেখলে অসাধারণ রূপবান মনে হয়। চিৎকার করে গাড়োয়ানকে অপেক্ষা করতে বলে যে পরিচারিকা দরজা খুলে দিয়েছিল তার গা ঘেঁষে একদম ভেতরে ঢুকে গেল, যেন এখানে আসা যাওয়াটায় সে খুবই অভ্যস্ত।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বোহিমিয়ার কেলেঙ্কারি। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি।
Thursday Night Saga.
আমরা শুনছি শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বোহিমিয়ার কেলেঙ্কারি। বোহিমিয়ার রাজা অদ্ভুত এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। একদিন সকালে হোমসকে অবাক করে দিয়ে হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে উপস্থিত স্বয়ং রাজা। প্রসিদ্ধ অভিনেত্রী আইরিন অ্যাডলারের সাথে জড়িয়ে পড়া রাজা উদ্ধার পেতে চান অপ্রীতিকর কিছু ব্যাপার থেকে। শার্লক হোমস কথা দিয়েছেন রাজাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং কথা মতো নেমে পড়লেন মাঠে। তারপর ঘটতে থাকল অদ্ভুত সব ঘটনা।
ভদ্রলোক আধা ঘন্টার মতো ভেতরে ছিলেন। বৈঠকখানার জানলা দিয়ে হোমস তাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছিলেন। তিনি পায়চারি করতে করতে উত্তেজিত ভাবে কথা বলছিলেন আর হাত নাড়ছিলেন। মেয়েটিকে একেবারেই দেখা যাচ্ছিল না। ভদ্রলোক খুব দ্রুত গাড়ির কাছে গিয়ে অনেক রাগান্বিত ভাবে তার সোনার ঘড়িটা বারবার বের করে দেখলেন। তারপর চেঁচিয়ে বললেন, জোরসে চালাও, আগে রিজেন্ট স্ট্রিটের গ্রস এন্ড হ্যাস্কির ওখানে, তারপর এজওয়ার রোডে সেন্ট মনিকা গির্জায় যাব। যদি 20 মিনিটে কাজ সারতে পারো তাহলে আধ গিনি বকশিস পাবে। গাড়িটা চলে যাবার পর হোমস ভাবছিলেন অনুসরণ করা ঠিক হবে কিনা। এমন সময় ঝকঝকে একটি ঘোড়ার গাড়ি সেখানে এসে থাকে। কোচম্যানের কোটার বোতাম আধখানা লাগানো, গলা বন্ধনী কানের নিচ পর্যন্ত ঝুলছে, ঘোড়ার সাজের ডগাগুলো বকলেস থেকে বেরিয়ে এসেছে। গাড়িটা পুরো থাম্বার আগেই হলগড় থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। তার মুখের খানিকটা নজরে এলো। এমন একখানা সুন্দর মুখের জন্য লোক প্রায় প্রাণ পর্যন্ত দিতে পারে। তখন তিনি চিৎকার করে বললেন, সেন্ট মনিকার গির্জায় চলো জন, যদি 20 মিনিটে যেতে পারো তাহলে আধ পাউন্ড পাবে। হোমস বললেন,
ওয়াটসন, এমন চমৎকার সুযোগ ছাড়া উচিত না। আমি একটু ইতস্তত করছি গাড়িটার পেছনে দৌড় লাগাবো কিনা, ওর গাড়ির পেছনে গিয়ে চড়ে বসবো কিনা। ঠিক এমন সময় একটা গাড়ি রাস্তায় এসে থামল। গাড়োয়ানটা ছেঁড়া কাপড় পরা আরোহীটার দিকে বার দুই তাকিয়ে দেখল, কিন্তু সে আপত্তি করবার আগেই আমি লাফ দিয়ে চড়ে বসলাম। তারপর বললাম, সেন্ট মনিকার গির্জা 20 মিনিটে যেতে পারলে 8 পাউন্ড উপরি পাবে। তখন 12:25 বাকি, সুতরাং ব্যাপারটা যে কি তা পরিষ্কার বোঝা গেল। কোচম্যান খুব জোরে গাড়ি চালাতে লাগলো। আমি এর চেয়ে তাড়াতাড়ি কখনো চলেছি বলে মনে হয় না, কিন্তু ওরা তারও আগে গিয়ে উপস্থিত হয়েছিল। আমি দেখলাম ল্যান্ডো আর ক্যাপ্টেন দাঁড়িয়ে, ঘোড়াগুলোর গা দিয়ে যেন আগুন বার হচ্ছে। কোচম্যানের ভাড়া মিটিয়ে দিয়ে দ্রুত আমি গির্জার ভেতরে প্রবেশ করলাম। যাদের অনুসরণ করে এসেছি তারা আর পাদ্রি ছাড়া সেখানে তখন কোন জনপ্রাণী নেই। পাদ্রির কথায় একটা অভিযোগের ভাব পেলাম। বেদির সামনে ত্রিভুজের ভঙ্গিতে 3 জন দাঁড়িয়ে আছেন। আমি একজন সাধারণ অলস লোকের মতো পায়চারি করতে লাগলাম। কিন্তু ব্যাপার কি জানো, আমাকে আশ্চর্য করে দিয়ে হঠাৎ 3 জনে একসঙ্গে আমার দিকে মুখ ফেরালেন এবং গডফ্রে নর্টন আমার দিকে দৌড়ে এলেন। চেঁচিয়ে বলে উঠলেন, জয় ঈশ্বর, তোমাকে দরকার, হে এসো এসো। আমি জানতে চাইলাম কি ব্যাপার। নর্টন বলল, এসো, আর মাত্র 3 মিনিট সময় আছে, নইলে ব্যাপারটা নিয়ম মাফিক হবে না। তিনি আমাকে টানতে টানতে বেদির কাছে নিয়ে গেলেন এবং ব্যাপারটা ভালো করে বোঝার আগেই আমি দেখলাম আমার কানে কানে ফিস ফিস করে মন্ত্র বলা হচ্ছে এবং আর আমিও চিবিয়ে চিবিয়ে তার পুনরাবৃত্তি করছি। এমন সব ব্যাপারে আমি সাক্ষী থাকছি যে বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞ। অর্থাৎ আমি অবিবাহিত গডফ্রে নর্টনের সঙ্গে অনুরা আইরিন অ্যাডলারের বিবাহে সহায়তা করছি। মুহূর্তের মধ্যে কাজটা শেষ হয়ে গেল। ভদ্রমহিলা আমাকে ধন্যবাদ জানালেন, পাদ্রি সাহেবও আমার উপর খুশি হলেন। এমন বেকায়দায় জীবন আর কখনো পড়েনি, সে কথা ভেবেই হাসছিলাম। সম্ভবত ওদের বিয়ের লাইসেন্সে কোন আইনগত ত্রুটি ছিল যার জন্যে পাদ্রি সাহেব সাক্ষী ছাড়া বিয়ে দিতে রাজি হয়নি। কিন্তু আমার শুভ উপস্থিতি বোধ হয় রাস্তায় গিয়ে লোক খোঁজার থেকে গডফ্রে নর্টনকে বাঁচিয়ে দিয়েছিল। পাদ্রি আমাকে 1 পাউন্ড পুরস্কারও দিয়েছেন। এই ঘটনার স্মৃতি হিসেবে ওটাকে যেন আমি ঘরে চেনে বেঁধে রাখি।
তারপর তারপর কি হলো?
তারপর আবার কি হবে, আমার সমস্ত ফন্দি ফিকি সব বানচাল হবার উপক্রম। বুঝতে পারলাম যে নবদম্পতি খুব দ্রুতই কেটে পড়বে, সুতরাং আমাকে চটপট কাজ হাসিল করতে হবে। যাই হোক, গির্জার দরজায় তারা আলাদা হয়ে গেলেন। বর নিজের অফিসে আর কোণে নিজের বাড়িতে। যাবার আগে বললেন, রোজকার মতো আজ বিকেলও আমি গাড়ি করে পার্কে যাব। এইবার ডাক্তার ওয়াটসন, তোমার সাহায্য আমার খুব দরকার।
আনন্দের সাথে রাজি আছি হোমস, আমায় কি করতে হবে বলো।
2 ঘন্টার মধ্যেই কার্যক্ষেত্রে হাজির হতে হবে। ভদ্রমহিলা আইরিন, এখন অবশ্য ম্যাডাম বলাই ঠিক হবে, 7টার মধ্যেই হাওয়া খেয়ে ফিরবেন। যা ঘটবে তার ব্যবস্থা আগেই করে রেখেছি। শুধু একটা বিষয় আমি একটু জোর খাটাবো, বুঝতে পারছো তো? সম্ভবত ওখানে আপত্তিকর কিছু একটা ঘটতে পারে, তার মধ্যে যোগ দিও না। আমাকে বাড়িতে ঢুকতে দিয়েই তোমার কাজ শেষ হবে। 4-5 মিনিট পরে বৈঠকখানার জানলা খুলে যাবে, সে খোলা জানালার খুব কাছেই তোমাকে থাকতে হবে, আমার দিকে লক্ষ্য রাখবে, আমি তোমার নজরের মধ্যে থাকব, ঠিক আছে? যখন আমি এইরকম, এই যে ঠিক এইরকম করে হাত তুলব, তখন এই যে জিনিসটা তোমায় দিয়ে রাখছি সেটা ঘরের মধ্যে ছুঁড়ে দেবে আর সঙ্গে সঙ্গে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে, বুঝতে পারছো?
হ্যাঁ, সব বুঝতে পারছি।
মারাত্মক কিছু নয়, এটা সাধারণ প্লাম্বারদের ধোঁয়া ভরা হাওয়ে। দুদিকেই ক্যাপ লাগানো আছে, নিজে থেকে জ্বলে ওঠে। মাত্র এইটুকু তোমার দায়িত্ব। তুমি আগুন আগুন করে চিৎকার করলেই অনেক লোক জড়ো হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে আমিও গিয়ে তোমার সঙ্গে যোগ দেব। আশা করি ব্যাপারটা আমি তোমাকে পুরোপুরি বোঝাতে পেরেছি।
হ্যাঁ হ্যাঁ হোমস, সবই ঠিক মতো করবো, তুমি আমার সম্বন্ধে নিশ্চিত থাকতে পারো।
হোমস তখন পকেট থেকে চুরুটের মতো লম্বা ধরনের একটা জিনিস বের করে বললেন। হোমস শয়নকক্ষের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। কয়েক মিনিট পরে যখন ফিরে এলেন, তখন তাকে একজন সরল প্রকৃতির অমায়িক সাদাসিধে পাদ্রি সাহেবের মতো দেখাচ্ছিল। তার চওড়া কালো টুপি, ঢিলে প্যান্ট, সাদা গলা বন্ধনী, সহানুভূতিপূর্ণ চোখের দৃষ্টি এবং বন্ধুভাবাপূর্ণ কৌতূহলী হাসি এমন চমৎকার খাপ খেয়ে গিয়েছিল যে একমাত্র জন হেয়ারের পক্ষেই সমানভাবে ফোটানো সম্ভব। হোমস যে শুধু বেশ পরিবর্তন করেছিলেন তাই নয়, তার অভিব্যক্তি, চলাফেরা, এমনকি অন্তকরণও যেন ছদ্মবেশের সঙ্গে মিলে গিয়েছিল।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বোহিমিয়ার কেলেঙ্কারি। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, একটু পরে ফিরছি। আমরা শুনছি শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প বোহিমিয়ার কেলেঙ্কারি। বোহিমিয়ার রাজা অদ্ভুত এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। একদিন সকালে হোমসকে অবাক করে দিয়ে হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে উপস্থিত স্বয়ং রাজা। প্রসিদ্ধ অভিনেত্রী আইরিন অ্যাডলারের সাথে জড়িয়ে পড়া রাজা উদ্ধার পেতে চান অপ্রীতিকর কিছু ব্যাপার থেকে। শার্লক হোমস কথা দিয়েছেন রাজাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং কথা মতো নেমে পড়লেন মাঠে। তারপর ঘটতে থাকল অদ্ভুত সব ঘটনা। এদিকে প্রসিদ্ধ অভিনেত্রী আইরিন অ্যাডলারের কাছে রয়ে গেছে বোহিমিয়ার রাজার কিছু ছবি, যার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাজা। রাজা সেই ছবি ফেরত পেতে সাহায্য চান শার্লক হোমসের। শার্লক হোমস দুর্ধর্ষ সব প্ল্যান করতে লাগলেন সেই ছবি উদ্ধারের জন্য। ছদ্মবেশে বেরিয়ে পড়লেন হোমস সামনে কঠিন বিপদ জেনেও। তারপর হোমসরা বেকার স্ট্রিটের বাড়ি যখন ছাড়লেন তখন সন্ধ্যা সোয়া ছয়টা। সার্পেন্টাইন এভিনিউতে ওরা যখন পৌঁছলেন তখন সাড়ে সাতটা বাজতে দশ মিনিট বাকি। ব্রায়নি লজের সামনে গৃহকর্তীর ফেরার অপেক্ষায় ওরা পায়চারি করছিলেন। ততক্ষণে অন্ধকার নেমেছে এবং রাস্তায় ল্যাম্প পোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনে আর একটু অগ্রসর হয়ে হোমস ওয়াটসনকে বললেন,
বুঝলে ওয়াটসন, এই বিয়ের ফলে বিষয়টা বেশ সহজ হয়ে উঠেছে। ফটোগ্রাফটা এখন দুফালা ছুরির মতো দুদিকে কাটবে। ওটা যাতে মিস্টার গডফ্রে নর্টনের নজরে না পড়ে সেদিকে যেমন তিনি লক্ষ্য রাখবেন, তেমনি আমাদের মক্কেল চাইবেন না রাজকুমারের কাছে ওটা যাতে আসে। প্রশ্ন হচ্ছে এখন ছবিটা কোথায় লুকোনো আছে।
ওয়াটসন জিজ্ঞেস করলেন, আচ্ছা কোথায় হতে পারে বলে তোমার মনে হয়?
ও যা নিশ্চয়ই ওরা সঙ্গে নিয়ে বেড়াচ্ছে না। মেয়েদের পোশাকের ভেতরে এত বড় সাইজের একটা ছবি লুকোনো বেশ শক্ত কাজ। তাছাড়া তিনি জানেন যে রাজা তাকে বন্দি করে দেহতল্লাশিও করতে পারেন। এরকম চেষ্টা আগেবার দূর হয়েছেও, সুতরাং আমরা ধরেই নিতে পারি ওটা উনি সঙ্গে নিয়ে বেড়াচ্ছেন না। ওটা ব্যাংকার কিংবা উকিল দুজনের কাছেই থাকতে পারে, কিন্তু আমি ও দুটোর কোনটাও ভাবছি না। মেয়েরা স্বভাবত একটু গোপন প্রিয় হয়, তুমি খেয়াল করেছ, আর গোপন করবার ভারটা নিজেরাই গ্রহণ করে। তিনি অন্য কাউকে ছবিটা রাখতে দেবেন কেন? নিজের বিচার বুদ্ধির উপর তিনি বিশ্বাস রাখেন। তাছাড়া যার সঙ্গে রাজনীতির সম্বন্ধ আছে এমন কোন পেশাদার লোককে তিনি কিছু বলতে পারেন না। একটা ব্যাপার ওয়াটসন মনে রেখো, ছবিটা তিনি কয়েকদিনের মধ্যেই কাজে লাগাবেন বলে মন স্থির করেছেন। যেখানে ছবিটা থাকলে সবসময় হাতের কাছে পাওয়া যায় সেখানেই ছবিটা রয়েছে, এবং সেটা তার বাড়ি ছাড়ার কোথাও নয়।
আচ্ছা কি করে ছবিটা খুঁজবে তুমি?
যাতে উনি ছবিটা দেখাতে বাধ্য হন সে ব্যবস্থাই করব। বুঝি ভদ্রমহিলা আসছেন। এবার অক্ষরে অক্ষরে তুমি আমার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হও ওয়াটসন।
হোমসের কথা শেষ হতেই রাস্তার বাঁকে এক ঝলক আলো দেখা গেল। ব্রায়ানি লজের সামনে ল্যান্ডো এসে দাঁড়াল। গাড়িটা থামবার সঙ্গে সঙ্গে জটলা থেকে নিম্ন শ্রেণীর একজন লোক দৌড়ে এসে দরজা খুলে দিয়ে কিছু রোজগারের আশায় হাত পাতল। কিন্তু সেই একই অভিপ্রায়ে আসা আরেকজন লোক তাকে কোনো এর গুঁতো দিয়ে সরিয়ে দিল। বেঁধে গেল ভীষণ ঝগড়া, ঘুষোঘুষি চলল। ভদ্রমহিলা গাড়ি থেকে নামতেই উত্তেজিত একদল লোক তাকে এসে ঘিরে ধরল। তারপর লাঠি আর ঘুষির হিংস্র যুদ্ধ, তুমুল ধস্তাধস্তি শুরু হল। ভদ্রমহিলাকে রক্ষা করবার জন্য হোমস বিদ্যুৎ বেগে ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন, কিন্তু কাছাকাছি এসে তিনি কাতর আর্তনাদ করে লুটিয়ে পড়লেন। তার মুখ থেকে রক্তের ধারা ছড়তে লাগলো। তার পতনের সঙ্গে সঙ্গে প্রহরী দুজন একদিকে সরে পড়ল। ভদ্রমহিলা এই ফাঁকে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। তিনি উপরে উঠে আবার নিচে নেমে এলেন এবং জিজ্ঞেস করলেন। এর উত্তরে অনেকেই একসঙ্গে বললেন,
খতম হয়ে গেছে।
একজন অসৎ ব্যক্তি চেঁচে উঠলেন,
এখনো প্রাণ আছে বটে, তবে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মনে হয় শেষ হয়ে যাবে।
শ্রীমতীর একজন পরিচালিকা, ভদ্রমহিলার একজন সহযোগী উঠে আসলেন।
ভদ্রমহিলার একজন কাজের লোক বললেন, ইনি কিন্তু খুব ভদ্রলোক, ইনি না থাকলে এতক্ষণে দিদির ব্যাগ আর ঘড়ি হাওয়া হয়ে যেত।
ভদ্রমহিলা হুকুম দিলেন, ওকে বৈঠকখানা নিয়ে এসো, ভিতরে একটা নরম সোফা আছে, ওকে রাস্তায় রাখা চলবে না। ধীরে ধীরে হোমসকে ব্রায়নি লজের ঘরটার দিকে নিয়ে যাওয়া হল। বড় জানলার বাইরে থেকে ওয়াটসন সব লক্ষ্য করছিলেন, ঘরে আলো জ্বলল, কিন্তু জানলার পর্দাটা টেনে দেওয়া হল না, ফলে শুয়ে থাকা হোমসকে দেখতে কোনো অসুবিধাই হল না। রূপবতী তরুণী অত্যন্ত দরদ ও সহানুভূতির সঙ্গে হোমসের সেবা করতে লাগলেন। ওয়াটসন অ্যালেস্টারের পকেট থেকে ধোয়ার হাউইটা বার করলেন। এদিকে হোমস সোফার উপরে উঠে বসেছেন, মনে হল হাওয়ার অভাবে তার কষ্ট হচ্ছে। একজন কাজের লোক তাড়াতাড়ি গিয়ে জানলাটা খুলে দিল, সেই মুহূর্তে দেখলেন হোমস হাত উঁচু করে তুলেছেন। সংকেত পাওয়া মাত্র কাল বিলম্ব না করে হাউইটা ঘরের মেঝে ছুড়ে দিলেন এবং আগুন আগুন বলে চিৎকার করতে লাগলেন ওয়াটসন। ওয়াটসনের মুখ থেকে চিৎকার শোনা যেতেই পথের ইতর, ভদ্র, সাহসী পরিচালিকা সব একযোগে আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো।
ঘরের মেঝে থেকে ধোঁয়ার কুণ্ডুলি জানলা দিয়ে হু হু করে বেরিয়ে আসতে লাগলো, দেখা গেল কয়েকজন পালাচ্ছেও। তারপর হোমসের আশ্বাসবাণী শোনা গেল যে অনর্থক ভয় দেখানো ছাড়া ব্যাপারটা কিছুই নয়। মানুষের ভিড় এড়িয়ে একটা নির্দিষ্ট কোণে ওয়াটসন দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। 10 মিনিটের মধ্যে হোমস এসে ওয়াটসনের হাত ধরে বললেন,
চলো চলো, এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না।
হোমস জোরে পা চালিয়ে দিলেন, ওয়াটসনও তাকে অনুসরণ করে এজওয়ার রোডে এসে পৌঁছলেন।
চমৎকার হয়েছে ডাক্তার, তুমি সবই ঠিক ঠিক করেছ।
ওয়াটসন জিজ্ঞেস করলেন,
তাহলে তুমি ফটোগ্রাফটা পেয়েছো না?
না, তবে কোথায় আছে সেটা জানতে পেরেছি। আগুনের চিৎকারটা তোমার দারুণ হয়েছিল, ওরকম আওয়াজ আর ধোঁয়ার কুণ্ডলি একজন খুব স্নায়ু যাদের কঠিন সেরকম লোককেও কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ভদ্রমহিলার উপরের প্রতিক্রিয়া খুবই ভালো ছিল, ঘন্টার দড়ির ঠিক ওপরে একটা আলগা তক্তার পেছনে একটা ছোট খাজে ছিল ছবিটা, তিনি গিয়ে আধখানা ফ্রেম টেনে সেটা বার করলেন। আমি এক নজর সেটা দেখতে পেলাম, যখন আমি বললাম যে ওটা মিথ্যে চিৎকার, উনি সেটা রেখে দিলেন। তারপর হাউইটার দিকে চেয়ে দ্রুত সেই ঘর থেকে বের হয়ে গেলেন। আমি এরপর তাকে আর দেখিনি। এরপর আমি নানা রকম অজুহাত দেখিয়ে আস্তে সটকে পড়লাম, একটু ধন্দার মধ্যে পড়েছিলাম এটা ঠিক, ভাবছিলাম তখনই ছবিটা হাত সাফাই করবো কিনা, কিন্তু কোচম্যানটা ভেতরে ঢুকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখতে লাগলো যে অপেক্ষা করাটাই নিরাপদ মনে হলো। বেশি ব্যস্ততা দেখালে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে।
তারপর
আর কি, আমার অনুসন্ধান পর্ব শেষ হয়েছে, আগামীকাল মহারাজকে নিয়ে আসব। ইচ্ছে করলে তুমিও আসতে পারো, সম্ভবত আমাদের বসার ঘরে তোমাকে অপেক্ষা করতে হবে। ভদ্রমহিলা এসে দেখবেন আমরা নেই, ছবিটাও নেই, নিজের হাতে ছবিটা উদ্ধার করতে পারলে মহারাজ নিশ্চয়ই পুলকিত হবেন।
আচ্ছা, কখন আসবো তাহলে?
সকাল 8টার সময়। ভদ্রমহিলা অত ভোরে নিশ্চয়ই শয্যা ত্যাগ করবেন না, বিনা বাধায় কাজ হাসিল করার সুযোগ মিলবে। অবশ্য খুব চটপট কাজ সারতে হবে, বিয়ের পর ভদ্রমহিলার অভ্যাসের পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। আমি আর দেরি না করে রাজাকে এক্ষুনি লিখে জানাচ্ছি।
বেকার স্ট্রিটের বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই হোমস চাবি বের করার জন্য পকেটে হাত দিলেন। হঠাৎ পাশ থেকে শোনা গেল শুভরাত্রি মিস্টার শার্লক হোমস। সেই সময়ের ফুটপাত লোকজনে ভর্তি ছিল, কিন্তু মনে হল আলেস্টারধারী একজন রোগা ছোকরার কাছ থেকে তিনি এই অভিবাদনটা পেয়েছেন। অত্যন্ত দ্রুত পায়ে সে যেন তাদের পাশ কাটিয়ে চলে গেল। অল্প আলোকিত রাজপথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে হোমস মন্তব্য করলেন,
পরিচিত কণ্ঠস্বর, কিন্তু আশ্চর্য হচ্ছি যে লোকটা কে হতে পারে।
সেই রাতটা ওয়াটসন হোমসের বেকার স্ট্রিটের বাড়িতে কাটালেন। পরদিন ভোরবেলায় যখন টোস্ট আর কফি নিয়ে বসেছেন হোমসরা, এমন সময় বোহেমিয়ার রাজা খুব দ্রুত বেগে প্রবেশ করলেন এবং বললেন,
ওটা পাওয়া গেছে?
এখনো পাইনি, তবে পাওয়ার আশা আছে। চলুন বেরিয়ে পড়ি। গাড়ি ব্রাউনি লজের দিকে রওনা হলো।
এরপর গাড়ি ব্রায়নি লজের দিকে রওনা হল। যেতে যেতে হোমস বললেন,
আচ্ছা ভালো কথা, আরিন অ্যাডলারের বিয়ে হয়ে গিয়েছে।
বিয়ে? কবে?
গতকাল।
কিন্তু পাত্রটিকে?
তার নাম নর্টন। নর্টন ব্রিটিশ আদালতের উকিল।
আইরিন তো তাকে ভালোবাসতে পারে না।
আশা করছি তিনি ভালোবাসেন।
এমন আশা করার কারণ?
খুবই সহজ, কারণটা হলো এই মহারাজ, এর ফলে আপনি অনেক আশঙ্কার হাত থেকে রক্ষা পাবেন। আইরিনের পক্ষে স্বামীকে ভালোবাসার অর্থ হল মহারাজকে ভালো না বাসা, আর যাকে তিনি ভালোবাসেন না তার কাজে হস্তক্ষেপ করবার আগ্রহ নিশ্চয়ই তার থাকবার কথা নয়।
সত্যি আপনি ঠিকই ধরেছেন, কিন্তু হায়, যদি তার আমার সমান বংশ মর্যাদা থাকত তাহলে রানী হিসেবে কি চমৎকারই না মানাত আমার পাশে, তাই না?
সার্পেন্টাইন এভিনিউতে গাড়ি থামার আগ পর্যন্ত মহারাজ আর একটি কথা বললেন না। মনে হল কোন এক বিষণ্ন মৌন আবেগ তাকে ঘিরে রেখেছে। ব্রানিলজের খোলা দরজার সামনে এক বৃদ্ধা দাসী দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে নামতে দেখে তাদের মুখে অবজ্ঞাপূর্ণ হাসি ফুটে উঠল এবং তিনি জানতে চাইলেন তিনি শার্লক হোমস কিনা। হোমস তখন চমকে উঠলেন এবং তার মুখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন এবং তারপর বললেন,
আমি মিস্টার হোমস।
তখন বৃদ্ধা দাসীটি তাকে জানালো যে তার গিন্নিমা তাকে বলেছিলেন তিনি যেন আজ সকালে আসবেন এবং ভোর সোয়া পাঁচটার সময় চেয়ারিং ক্রস স্টেশন থেকে তিনি ইউরোপের দিকে রওনা হবেন, সঙ্গে তার স্বামীও থাকবেন। বিস্ময় আর নিরাশার ধাক্কায় হোমস তখন ফ্যাকাশে হয়ে পেছনে হেলে পড়লেন এবং জিজ্ঞেস করলেন,
তার মানে কি? তুমি বলতে চাইছো যে তিনি ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন?
বৃদ্ধা তখন জবাব দিলেন, হ্যাঁ, এবং আর কোনদিন তিনি ফিরে আসবেন না। মহারাজ তখন ভাঙা গলায় প্রশ্ন করলেন,
আর কাগজপত্রগুলো? হায় হায়, সব খোয়া গিয়েছে।
হোমস সেই বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। ওয়াটসন আর মহারাজ হোমসকে অনুসরণ করলেন। ঘরের আসবাবপত্র এলোমেলো, সমস্ত তাক ফাঁকা, খোলা পড়ে রয়েছে সবকিছু, সবগুলো ড্রয়ার খোলা পড়ে রয়েছে। মনে হল ভদ্রমহিলা চম্পট দেওয়ার আগে সব তন্ন তন্ন করে খুঁজেছিলেন। ঘন্টার দড়ির কাছে গিয়ে হোমস একটা আলগা তক্তা ভেঙে ফেললেন, তারপর সেখানে হাত গলিয়ে একটা ফটোগ্রাফ এবং একটি চিঠি বের করলেন। ফটোগ্রাফটি শান্ত বেশভূষায় সজ্জিত আইরিন অ্যাডলারের নিজের, আর চিঠির শিরোনামে লেখা, শ্রীযুক্ত শার্লক হোমস সমীপেশু, তিনি না আসা পর্যন্ত রেখে দেওয়া হবে। শার্লক হোমস খামটা ছিঁড়ে ফেললেন। তিনজনই একসঙ্গে চিঠিটা পড়া শুরু করলেন। চিঠিতে সময় গত রাত্রি ১২টা।
প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনার কার্যপদ্ধতি সত্যিই চমৎকার। আমাকে আপনি সম্পূর্ণ প্রতারিত করেছিলেন। আগেই শুনেছিলাম রাজা হয়তো আপনার সহায়তা নিতে পারে, তাই আগুনের ব্যাপারটা যখন বুঝতে পারলাম তখন আমি আমার গাড়ির গারোয়ানকে আপনার উপরে নজর রাখতে বলে বাড়ির ভেতরে গিয়েছিলাম। পরে পুরুষের ছদ্মবেশে আপনাদের অনুসরণ করি। আপনার বাড়ির সামনে গিয়ে আমার সন্দেহ দূর হয়। আমার উপস্থিতি জানার জন্য আপনাকে শুভ সন্ধ্যা জানাই। তারপর আমি আমার স্বামীর সঙ্গে দেখা করার জন্য টেম্পেলে রওনা হই। আমরা দুজনে অনেক চিন্তা ভাবনা করে স্থির করি যে এখানে থেকে আপনার সঙ্গে পাঞ্জা লড়া আমাদের পক্ষে সম্ভব নয়, কাজেই ইউরোপের পথে পাড়ি দিচ্ছি। আপনার মক্কেলকে বলবেন তিনি যেন অযথা দুশ্চিন্তা না করেন, কেননা তার জীবনের কাঁটা হবার আমার কোনো ইচ্ছে নেই। তবে আমাদের যৌথ ফটোটা আমার কাছে রাখলাম কেবলমাত্র নিজের নিরাপত্তার জন্য, তা না হলে রাজার তরফ থেকে আমার ক্ষতি হবার সম্ভাবনা থাকতে পারে। অবশ্য রাজা যদি ইচ্ছে করেন, তবে আমার রেখে যাওয়া ফটোটা তিনি নিজের কাছে রাখতে পারেন।
চিঠি পড়া শেষ হলে মহারাজ আনন্দে হৈ হৈ করে উঠলেন, বললেন,
বলেছিলাম না মেয়ে হিসাবে সে অতুলনীয়, আমার রানী হবার যোগ্যতা তারই রয়েছে, শুধু বংশ মর্যাদা না থাকায় আজকে তাকে দূরে সরিয়ে দিতে হল।
শার্লক হোমস রাজার মতো আনন্দিত হতে পারেননি। তিনি বললেন,
না, মামলাটার পরিণতি আরো ভালো হওয়া উচিত ছিল।
মহারাজ শার্লক হোমসকে থামিয়ে দিয়ে বললেন,
আইরিন অ্যাডলারকে আমি চিনি, ওর কথার কোন নড়চড় হয় না, ও যে কথা দিয়েছে তা শেষ জীবন পর্যন্ত রক্ষা করবে।
Thursday Night Saga. This track was downloaded from FusionBD.com.